প্রিয়শরিত, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। রমজানের সপ্তম দিবসে আজকের বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি রমজান অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় একটি মাস, এবং এই মর্যাদা ও বরকতের কারণ হচ্ছে আল কোরআন। এই মাসে নাজিল হয়েছিল। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম, এবং এ মাসের বরকত এতটাই যে নফল ইবাদত ফরজ ইবাদতের সমান সওয়াবের, আর একটি ফরজ ইবাদত 70টি ফরজ আদায়ের সমান সওয়াবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা বেশি বেশি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ও আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করো আল্লাহ বা দয়াময় ক্ষমা করো, এবং আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে রেহাই ও জান্নাতের জন্য প্রার্থনা করো। এ মাসের প্রথম দশক রহমতের, মধ্যম দশক মাগফিরাতের, আর শেষ দশক হল জাহান্নাম থেকে মুক্তির। বাইহাকি এবং সহিহ ইবনে খুজাইমা সহ একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি উদ্ধৃত হয়েছে। রোজা রাখার যে দৈহিক উপকারিতা, স্বাস্থ্যগত উপকারিতা, এটা আমরা যেমন জানি, তেমনি আমরা জানি রোজায় শুদ্ধাচার চর্চার গুরুত্ব। রোজার দিনে রোজা রেখে আপনি যদি দুর্ব্যবহার করেন, গীবত করেন, অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়েন, অন্যায় করেন, তাহলে রোজার যে উপকারিতা, সেই উপকারিতা থেকে রোজাদার বঞ্চিত হন, এ কথাও আমাদের সবারই জানার। এবং আমরা গত আলোচনায় খুব স্পষ্টভাবে বলেছি, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন, এবং আমরাও অনেকেই বেশি বেশি দান করার চেষ্টা করি। কারণ আমরা জানি যে কোনো ভালো কাজের পুরস্কার রমজান মাসে 70 গুণ কমসে কম। বরং আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদারের যে পুরস্কার এটা আমি নিজে দেই, এবং এটা আমি কোনো রকম অনুপাত বা হিসাব ছাড়াই দিয়ে থাকি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন যে রমজান ধৈর্য, সহনশীলতা ও সমমর্মিতা অনুশীলনের মাস, আর এই অনুশীলনের পুরস্কার জান্নাত। এ মাসে সত্যিকার বিশ্বাসীদের রিজিক বৃদ্ধি করা হয়। যে কেউ এই মাসে দাস, অধীনস্থ বা দুর্দশাগ্রস্তের দুর্দশা লাঘবের চেষ্টা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে অব্যাহতি দান করবেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান, যে দাস সেই সময় দাস ছিল, কিছু দাসদের জীবন অমানবিক জীবন ছিল, শোষণ এবং বঞ্চনা এটাই ছিল তাদের ভাগ্য লিখন। সেই সময় এই শোষিত, বঞ্চিত, দুর্দশাগ্রস্ত মানুষের জন্যে আল্লাহ রসুল যে সমমর্মিতা নিজে দেখিয়েছেন, দুর্দশাগ্রস্ত মানুষ, বঞ্চিত মানুষ, দাসদেরকে স্বাধীন মানুষের পর্যায়ে উন্নীত করেছেন, বরং স্বাধীন মানুষের উপরে, অভিজাতদের উপরে তাদেরকে নেতৃত্ব করার সুযোগ দিয়েছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকোনোর আগে তার ন্যায্য মজুরি পরিশোধ করো, তিনি পরিশোধ করেছেন, তার সাহাবিরা পরিশোধ করেছেন, তার খলিফারা পরিশোধ করেছেন। এবং তারপর শ্রমিকের এই অধিকার, মজুরির অধিকার, শুধু মজুরি না, উৎপাদনের লভ্যাংশের অধিকার তিনি আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। এবং আজকের দিনে তার প্রতি আমরা দরুদ এবং সালাম পাঠাই, বিশেষভাবে আজকে মে দিবসে তার কথা বারবার বারবার মনে পড়ছে, বারবার মনে পড়ছে, যে শ্রমিকদের অধিকারের সে বিষয়, শ্রমের ন্যায্য মজুরি পাওয়া এবং উৎপাদিত দ্রব্যের অংশী পাওয়া যে অধিকার তিনি দিয়ে গিয়েছিলেন সভ্য পৃথিবী, এবং যাদেরকে আমরা সভ্যতার ধারক এবং বাহক বলি, গণতন্ত্রের ধারক এবং বাহক বলি, সেই যুক্তরাষ্ট্রে, সেখানে যদি শ্রমিকের এই অধিকার তারা দিতেন, তাহলে মে দিবসের জন্ম হতো না। মে দিবসের শ্রমিকের এই অধিকার এবং তার আগে এবং তারপরে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্যে যারা সংগ্রাম করেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি মে দিবসের পেছনের ঘটনা, সেই 1886 সালে দাসপ্রথা আমেরিকাতে বিলুপ্ত হল, শ্রমিকদের কাজের কোনো ধরাবাঁধা সময় ও নিয়ম ছিল না। কলকারখানার অসহনীয় পরিবেশে 16 ঘন্টা কাজ করতে হতো শ্রমিকদের, মজুরি ছিল খুব সামান্য, এত সামান্য যে হাড় ভাঙা পরিশ্রম এবং অল্প বেতন, স্বল্প খাওয়া, এর বিরুদ্ধে ন্যায্য মজুরি এবং যুক্তিসঙ্গত পরিশ্রমের সময় নির্ধারণ, এই দাবিতে শিকাগোর শ্রমিকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। এবং অনেক সংগ্রামের পরে কাগজে কলমে তারা তাদের অধিকারকে, দাবিকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং সেই স্মরণে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় সারা পৃথিবীতে। আমাদের দেশেও দিবস আমরা ঠিকই পালন করি, কিন্তু শ্রমিকদের অবস্থার, শ্রমিকদের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে। যে শ্রমিক, কৃষক, মজুর, যাদের শ্রমের উপর সব কিছু প্রতিষ্ঠিত, প্রত্যেকটা দেশের অর্থনীতির যে মূল জোয়াল, এটা যাদের কাঁধে, তাদের অবস্থা কি যদি আমরা এখন এই 2020 সালে এসে দেখি। যুক্তরাষ্ট্রে 80% কর্মজীবী শুধু শ্রমিক না, কর্মজীবী, তারা যদি সপ্তাহের বেতন না পান, তো পরবর্তী সপ্তাহের খরচ চালানোর মতন টাকা তাদের হাতে থাকে না। 80% কর্মজীবীর। এবং করোনা ভাইরাসের যারা শিকার হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাদের 50% ওল্ড এজ হোমে পরিত্যক্ত নিঃসঙ্গ বয়োজ্যেষ্ঠরা, আর বাকি যারা, তাদের বড় অংশ হচ্ছে শ্রমিক, অভিবাসী শ্রমিক, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের রক্তে এই পুঁজিবাদী দেশগুলো, এই ভোগবাদী দেশগুলো অর্থনীতির চাকা ঘুরছে আর কি। এবং শুধু ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরের দিকেও যদি আমরা তাকাই, সিঙ্গাপুরে কী অবস্থা আর কি। সিঙ্গাপুরের যে চকচকে রূপ, যে চাকচিক্য, তার পেছনে হচ্ছে অভিবাসী শ্রমিক। এবং করোনার প্রধান শিকার সিঙ্গাপুরে এই অভিবাসী শ্রমিকরা, ভোগবাদী সমাজ যাদের ব্যবহার করেছে শোষণের কাঁচামাল হিসেবে, তাদের কল্যাণের দিকে কোনো নজর দেয়নি। আমাদের দেশেও করোনার চেয়ে করোনা আতঙ্ক, এই করোনা আতঙ্কে যারা বিশাল বিশাল ফ্ল্যাটে থাকছেন দরজা জানলা বন্ধ করে, তারা তো অনলাইনে তাদের জিনিসপত্র পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা দিন আনে দিন খায়, যাদের কাজ না থাকলে খাবার থাকে না, তাদের প্রতি যদি সমাজের এই উচ্চ শ্রেণীর মানুষরা সামাজিক মমত্ব নিয়ে তাকাতেন, এই রমজান মাসে তারাও হয়তো অনেকেই রোজা রাখছেন, আলিশান ইফতার সেহরি করছেন। এই রমজান মাসে তারা যদি সামাজিক মমত্ব নিয়ে এগিয়ে আসতেন, অনেক সাধারণ মানুষ এই পরিবেশে সামাজিক মমত্ব নিয়ে এগিয়ে এসছেন, বিত্তবানদেরও অনেকে যারা হজের নিয়ত করেছিলেন হজের টাকা নিয়ে এসছেন, ওমরার টাকা নিয়ে এসছেন, সাধারণ মানুষের অভাবকে দূর করার জন্যে, বঞ্চিত মানুষদের দুর্দশা মোচনের জন্যে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু যারা এখনো আসেন নাই তাদের প্রতিও আহ্বান জানাই, যে আসলে এই মানুষদের দুর্দশা মোচনের মধ্য দিয়ে আপনি আপনার ইহকালীন এবং পরকালীন দুর্দশা মোচনের পথ আপনি পেয়ে যাবেন। আসলে যারা এখনো আসেন নাই তাদের মূল সমস্যাটা কোথায়? তাদের মূল সমস্যা তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার। কোরআনে খুব সুন্দরভাবে বলা হয়েছে, আসলে কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছিল, কিন্তু আমরা এর আগেও বলেছি কোরআন শুধু আধুনিক না, উত্তর আধুনিক। আপনি দেখেন 100 নম্বর সুরা, সুরা আদিয়াত, তাকাও যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান, যাদের পদাঘাতে স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, যারা অভিযান চালায় উষা লগ্নে, উৎক্ষিপ্ত ধুলিতে আধারে আচ্ছন্ন করে দিগন্ত, অন্ধভাবে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, তছনছ করে সব কিছু নিজের স্বার্থে। আসলে মানুষ তার প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর সে নিজেই এর সাক্ষী, কারণ সে ধন সম্পত্তির আসক্তিতে নিমজ্জিত। আসলে অর্থ বিত্তের এই যে আসক্তি, এই আসক্তি একসময় অর্থকেই তার দেবতা বানিয়ে ফেলে, এবং যত অর্থ বাড়তে থাকে, সঞ্চয় বাড়তে থাকে, তত সে অনিশ্চয়তায় ভুগতে শুরু করে, তত অর্থ কখন হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই আতঙ্কে ভুগতে থাকে। অর্থ প্রাপ্তির সাথে সাথে অর্থ আতঙ্কটাও তার মধ্যে বাসা বাঁধে, যে কারণে অধিকাংশ বিত্তবানই দান করতে পারে না, এবং যারা মানুষের প্রয়োজনে দুর্দশা মোচনে যারা এগিয়ে আসেন না তাদের পরিণতি কী ঘটবে, কোরআনে তাও স্পষ্ট করে বলা হয়েছে। তো আজকে কোয়ান্টাইনে খাতমে কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোয়ান্টাইনে খাতমে কোরআন ফাউন্ডেশন শুরু করেছিল এখন থেকে 22 বছর আগে, খুব ছোট্ট পরিসরে, আস্তে আস্তে বড় পরিসরে। আর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে বর্তমান বিশেষ পরিবেশ আমাদের ঘরে ঘরে কোয়ান্টাইনে খাতমে কোরআনের আয়োজন করার সুযোগ এনে দিয়েছে, যা আমরা গত 21 বছরে কখনো পাই নাই। এবং আজকে আপনারা সপরিবারে সমবেত হয়েছেন, পরিবারের সদস্যদের নিয়ে আপনি আপনার ঘরে বসেছেন। আসলে যখন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের বাণী মর্মবাণী শ্রবণ করা হয়, কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে রহমতের ডানা মেলে দেয়, সেখানে রহমত বর্ষিত হতে থাকে। তো কন্টানে খাতমে কোরআনে অংশ নেওয়ার মধ্য দিয়ে আপনি শুধু স্বভাব না, আল্লাহর রহমতের ছায়ায় আপনি আপনার ঘরকে নিয়ে আসতে পারছেন এই কোয়ান্টাইনে খাতমে কোরআনে অংশ নেওয়ার মধ্য দিয়ে। আসলে কোয়ান্টাইন কেন? আমরা কোরআনের নির্দেশ পালন করার জন্যে এই কোয়ান্টাইনে খাতমে কোরআনের আয়োজন করেছি। সেই 1999 সালের থেকে আজ 22তম আয়োজন এবং প্রতি বছরের রমজান মাসে 7 দিনের আমাদের এই আয়োজন। কেন? কোরআনের নির্দেশ পালনের জন্য। সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। এবং এই যে মৌনতা, আল্লাহ রসুল এই মৌনতাকে এত গুরুত্ব দিয়েছেন। আবু যর গিফারি বর্ণিত হাদিস, যে রসুল্লাহ সাল্লাম বলেন যে কিয়ামতের দিন দুটি আমল অত্যন্ত ওজনদার হবে, করা সহজ কিন্তু অত্যন্ত ওজনদার হবে। একটা হচ্ছে শুদ্ধাচার, দুই হচ্ছে অধিক মৌনতা। এবং এই মৌন থাকা, মৌনতা এটা নবী রসুলদের সুন্নাত। মৌনতা কীভাবে পালন করবেন? কোয়ান্টানে খাতমে কোরআনের সময়সূচি যখনই শুরু হবে পূর্ণ মৌনতা পালন করেন, মোবাইল অফ করে দেন ইফতার পর্যন্ত, ঘুম এলে বসা থেকে দাঁড়িয়ে যান, অন্যের সাথে কথা বলবেন না। এবং এই 7 দিন আজকে থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই যে মৌনতা, 52 ঘন্টার মৌনতা, এবং ধ্যানের স্তরে মনোবাণী সহ তেলাবাদ শোনার এর স্বভাব যদি আপনি ধরেন, আপনি হিসেব করতে পারেন যে যেহেতু আপনি ধ্যানের স্তরে মৌন থেকে আপনি শুনছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 ঘন্টার ধ্যান 70 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম, আর রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াব কমপক্ষে 70 গুণ, এবং যৌথভাবে কোনো ইবাদত করলে তার সওয়াব বাড়ে আরও 70 গুণ। আর কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, এই জন্যে এর সওয়াব হচ্ছে 70 গুণ। এইভাবে যদি আপনি হিসেব করেন তাহলে 124 কোটি বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে আপনার যে সওয়াব হতো তার চেয়েও বেশি সওয়াব হবে যদি আপনি আন্তরিকভাবে কোরআন থেকে জানার উদ্দেশ্যে, যে আমি কোরআনকে জানবো, কোরআনকে বুঝবো, মানাটা পরের ব্যাপার, শুধু আপনি যে আমি জানতে চাই যে আল্লাহ আমাকে কি বলেছেন, তাহলেই এত নেকিতে আপনি সিক্ত হচ্ছেন। আসলে কোরআন ধ্যানের স্তরে কেন শুনতে হবে? কারণ কোরআন নাজিল হয়েছে ধ্যানের স্তরে। প্রথম কোরআন নাজিল হওয়ার আগে 15 বছর নবীজি প্রস্তুতি নিয়েছেন, হেরা গুহায় মাঝে মাঝেই যেতেন। এবং এরপরেও কোরআনের বাণী যখনই নাজিল হতো, আয়াতে যখনই নাজিল হতো, তিনি বিশেষ স্তরে চলে যেতেন, এবং আশেপাশে সাহাবিরা থাকলেও তারা বুঝতেন যে এখন রসুল্লাহ ইসলামের উপর আয়াত নাজিল হবে, কোরআন নাজিল হবে। তো এই জন্যে ধ্যানের স্তরে যখন আপনি শুনবেন তখন এর মর্মার্থ অনুধাবন করতে পারবেন, এবং আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি হবে এবং কোরআনকে মানার আকুতি সৃষ্টি হবে। আসলে ধ্যানের স্তরে কোরআনকে উপলব্ধি করা সহজ বলে আল্লাহ তাআলা বারবার কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় কোরআন নিয়ে ধ্যান করতে বলেছেন। এবং সূরা সাবা 46 আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওদের বলো আমি তোমাদের একটি মাত্র পরামর্শ দিচ্ছি, এককভাবে বা যৌথভাবে আল্লাহর সামনে সচেতন হয়ে দাঁড়াও, নিজের গভীরে ধ্যানে নিমগ্ন হও, তাহলে উপলব্ধি করতে পারবে তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়, আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সে একজন সতর্ককারী মাত্র। সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কার করে বলছেন, এরপরও কোরআনকে অনুধাবন করার জন্যে ওরা কি গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা ওদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? কোরআন যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু হতো, তাহলে অবশ্যই এর মধ্যে অনেক অসঙ্গতি থাকত। সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরপরও কি ওরা কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তরে ধারণ করবে না, নাকি মনের দরজা বন্ধই করে রাখবে? আসলে ধ্যান ছাড়া মনের দরজা উন্মুক্ত হওয়া কঠিন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন নিয়ে ধ্যানে নিমগ্ন হতে বলেছেন, এবং আমরাও কোরআন নিয়ে ধ্যানকে এই জন্য এত গুরুত্ব দিই। আসলে এই কোয়ান্টনে খাতমে কোরআনে এই 7 দিন আমরা যদি একাগ্র চিত্তে অন্য সব কাজ ফেলে রেখে, আরে সারা জীবন তো কাজ করেছেন, কাজ অকাজ সবই করেছেন, তো কোরআনের জন্যে 7টা দিন আপনি ব্যয় করুন, নিজের ভেতরটাকে দেখবেন, এরপরে মনোযোগ দিন, পুরো মনোযোগ দিন, মৌন থাকুন। কারণ জাতি ধর্ম নির্বিশেষে কোরআন হচ্ছে শেফা এবং রহমত, এবং কোরআন তেলাওয়াতও যদি আপনি শোনেন, তেলাওয়াত শোনারও প্রাথমিক প্রাপ্তি হচ্ছে প্রশান্তি। এর ডক্টর আহমদ কাজী দীর্ঘ 30 বছর গবেষণা করেছেন, গবেষণা করে প্রমাণ করেছেন যে একজন মানুষ তিনি মুসলমান হন, আরবি ভাষাভাষী মুসলমান হন, বা আরবি ভাষা না জানা মুসলমান হন, অথবা অমুসলমান হন, আরবি ভাষা জানা অমুসলমান বা আরবি ভাষা না জানা অমুসলমান হন, যখন তিনি তেলাওয়াতে নিমগ্ন হবেন, তখন তার ভেতরে ধ্বনির যে অনুরণন, আমরা এর আগেও আলোচনায় বলেছি কোরআনের বাণী এবং ধ্বনি এই দুটোর এত চমৎকার অনুরণন, এত চমৎকার মিশ্রণ, যে ভেতর থেকে আপনাকে নিরাময় করবে। উচ্চ রক্তচাপ থাকলে রক্তচাপ কমে যাবে, হার্ট রেট কমে যাবে, এবং মাসল রিল্যাক্স করবে। কেন? এই শব্দের অনুরণন, এবং এটা হচ্ছে প্রাথমিক প্রাপ্তি। আর কোরআনের জ্ঞান, যখন আপনি মরবাণীতে ডুবে যাবেন, আসলে কোরআন কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তো তারা আসলে কখনো সমান হতে পারে না, জানা এবং না জানা, যারা জানেন এবং যারা জানেন না তারা কখনো সমান হতে পারেন না। তো যখন আপনি জানবেন, আপনার অজ্ঞতার স্তর থেকে আপনি জ্ঞানের স্তরে, জানার স্তরে পৌঁছবেন, এবং জীবনের সবচেয়ে বড় ফরজ, এই ফরজ আপনার পালন হবে। আসলে কোরআনের জ্ঞান এখন কত প্রাসঙ্গিক তা বোঝার জন্যে আমরা একজন গবেষক, লেখক, যিনি ক্রিশ্চিয়ান নান হিসেবে জীবন শুরু করেছিলেন, ক্যারেন আর্মস্ট্রং, 2006 সালে তার প্রকাশিত বই মুহাম্মদ এ প্রফেট ফর আওয়ার টাইম, তিনি নান হিসেবে জীবন শুরু করলেও পরবর্তী সময় ধর্ম নিয়ে গবেষণা এবং লেখায় আত্মনিয়োগ করেন, এবং সবগুলো ধর্ম অধ্যয়ন করেন। এবং তারপর তিনি বলেছেন যে বর্তমান পৃথিবীর জন্যে মুহাম্মদ হচ্ছেন রোল মডেল, আমাদের নবীজির চেয়ে বর্তমান পৃথিবীর জন্য ভালো কোনো রোল মডেল তিনি বের করতে পারেন নাই, তিনি খুঁজে পান নাই, তিনি অনুসন্ধান করে পান নাই। এবং তিনি জাহেলিয়াত সম্পর্কে চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যারা সিরাত পাঠের আসরে অংশ নিয়েছেন দোসরা রমজান থেকে, তারা রসুল্লাহ ইসলামের আগমনের যে পটভূমি, যেটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়, সেই পটভূমি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যে আসলে সেই সময়টা কী ছিল। ক্যারেন আর্মস্ট্রং বলেছেন যে আসলে জাহিলিয়াত কোনো কাল কোনো যুগের নাম নয়, জাহিলিয়াত হচ্ছে একটা বিশেষ নেতিবাচক মানসিক অবস্থা, ভ্রান্ত দৃষ্টিভঙ্গিগত অবস্থা, যার প্রকাশ ঘটে অসহিষ্ণুতা, লালসা, ক্রোধ, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, সন্ত্রাস, রক্তপাত এবং হানাহানিতে। এবং তিনি জাহিলিয়াত বলতে বলেছেন এ নেগেটিভ সাইকোসোশ্যাল কন্ডিশন বেসড অন হেট অ্যান্ড ইনটলারেন্স। জাহিলিয়াতকে তিনি বলেছেন যেটা কোনো যুগ নয়, সময় নয়, কাল নয়, এটি হচ্ছে সমাজের বিশেষ নেতিবাচক মানসিক অবস্থা বা ভ্রান্ত দৃষ্টিভঙ্গিগত অবস্থা, যার ভিত্তি হচ্ছে অসহিষ্ণুতা, লালসা, ক্রোধ, ঘৃণা, বিদ্বেষ এবং যার প্রকাশ ঘটে হিংসা, সন্ত্রাস, রক্তপাত এবং হানাহানিতে। বর্তমান যে অবস্থা, অবস্থার দিকে যদি আমরা তাকাই, সারা পৃথিবীতে পোপ ফ্রান্সিস, যাকে শয়তানের বিষ্ঠা হিসেবে অভিহিত করেছেন, সেই পুঁজিবাদী, সেই ভোগবাদী শোষকরা, যারা সব কিছু থেকেই অর্থ কামাতে চায়, অর্থ বানাতে চায়, এবং এই জন্যে তারা লোভ লালসা, অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষকে সবসময় উস্কে দেয় এবং হিংসা, সন্ত্রাস, রক্তপাত, হানাহানিতে ডামাডোলে তারা তাদের নিজেদের আখের গুছানোর চেষ্টা করে। তো বর্তমান চারপাশে যে জাহিলিয়াতের রাজত্ব চলছে, কারণ খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে সেই সময়ে আরবে এই জাহিলিয়াতের বিপরীতে নবীজি ইসলামের সহিষ্ণুতা, ধৈর্য, ক্ষমা ও সমমর্মিতার প্লাবন সৃষ্টি করে ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন। এবং আমরা যদি কারেনের ভাষায় কে বুঝতে পারি যে মুহাম্মদ বর্তমান পৃথিবীর জন্য রোল মডেল, এ প্রফেট ফর আওয়ার টাইম, হলে মানবতার পুনর্জাগরণের জন্যে, মানবিকতার পুনর্জাগরণের জন্যে সহিষ্ণুতা, ধৈর্য, ক্ষমা, সমমর্মিতার প্লাবন সৃষ্টি করার ম্যানুয়াল হচ্ছে এই কোরআন। এবং আজকে আমরা যারা কোয়ান্টান একাডেমি কোরআনের জন্য সমবেত হয়েছি, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। রমজান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন যে এটা ধৈর্য, সহনশীলতা, সমমর্মিতার মাস, এটা একটা বরকতের মাস, রহমতের মাস। এই মাসে আল্লাহ বিশেষ বরকত, রহমত নাজিল করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা এই সাতটা দিন যেন কোরআনের মধ্যে ডুবে যেতে পারি। এবং বিশ্বাস করুন, কোরআন বোঝা খুব সহজ। সূরা কামারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? প্রভু, পরম প্রভু আর কত সহজভাবে বলবেন যে তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? আসলে এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে আমরা চেষ্টা করব। এবং এই শিক্ষাকে, এই ম্যানুয়ালকে আমরা যখনই হৃদয়ে ধারণ করতে পারব, তখন আমাদের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সমমর্মিতার প্লাবন আসবে এবং আমরা অমানুষ হওয়ার পরিবর্তে মানবিকতার উচ্চ স্তরে আমাদের উত্তরণ ঘটাতে পারব, ইহকালে সফল এবং পরকালে সম্মানিত, পুরস্কৃত হতে পারব। তো আমরা আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি 7 দিনব্যাপী কোয়ান্টাইনে খাতমে কোরআন এবং 8ম দিন আগামী শুক্রবার আখেরি দোয়া। আখেরি দোয়ার সময়সূচি আপনারা পেয়ে যাবেন এবং সেইভাবে আগামী শুক্রবারের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা কোরআনের গভীরে প্রবেশ করার চেষ্টা করব এবং তারপরে আমাদের সমস্ত অর্থে সমস্ত নিবেদন আমরা করব রহমানুর রহিমের কাছে, যাতে তিনি আমাদের সমস্ত বালা মুসিবত থেকে, করোনা আতঙ্ক থেকে আমাদের হৃদয়কে সাফ করে দেন, পরিষ্কার করে দেন এবং আমরা যেন সত্যিকারের বিশ্বাসী হয়ে, আলোকিত মানুষ হয়ে নিজের কল্যাণ এবং মানুষের কল্যাণ করতে পারি। দেখুন মেডিটেশন, মেডিটেশনের পরেই 10-15 মিনিট থেকে নির্ধারিত সূচি অনুসারে কোয়ান্টাইনে খতমে কোরআন শুরু হবে। আপনাদের কোয়ান্টাইন মোবারক হোক। আগামী 8 দিন আল্লাহর রহমতের ছায়ায় আপনার ঘর সুরক্ষিত থাকুক, আপনার পরিবার সুরক্ষিত থাকুক এবং এই সুরক্ষা বহাল থাকুক যতদিন আপনার আয়ু আছে, যতদিন আপনি পৃথিবীর বুকে আছেন, ততদিন পর্যন্ত যাতে আপনি সৎকর্মময় জীবনযাপন করতে পারেন। তো সবাই ভালো থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।